الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ফ্রিস্টাইম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজসাবজার আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ অবগত রয়েছেন, এই অনুষ্ঠান আমরা সাধারণত নেকি দাওয়াত এর ফজিলত বা নেকি দাওয়াত সংক্রান্ত বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করি। বিগত পর্বগুলোতে আমরা এভাবেই চেষ্টা করেছি বুজুর্গানের দিন যারা রয়েছেন, বিশেষ করে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদের নেকি দাওয়াতের ঘটনাবলী, পাশাপাশি সাহাবায়ে কিরামের ঘটনাবলী আমরা শ্রবণ করেছি, যে তারা কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন, আর সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের অন্তরে যেন উদ্দীপনা সৃষ্টি হয় এই ব্যাপারে আমরা আলোচনা করে থাকি। তো দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী এবং তার নেকি দাওয়াতের ধরন নিয়ে আমরা আজকে শ্রবণ করবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসের মুবারাকা শ্রবণ করে নিই। তিরমিজি শরীফে একটি হাদিসের মুবারাকা বর্ণিত রয়েছে, তাজেদারে রিসালাত শাহেনশাহে নবুয়াত মুস্তাফা জানে রহমত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা মুয়াজ্জিনের আওয়াজ শোনো তখন তোমরাও সেরূপ বলো যেরূপ সে বলেছে, অতঃপর আমার প্রতি দূরস্বরী প্রেরণ করো, কেননা যে আমার প্রতি একবার দূরস্বরী প্রেরণ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করার কতই ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও দুরুদে পাক পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আমাদের যেন অর্জন হয় সে ব্যবস্থা করে দেখ। আসুন আমরা এই অনুষ্ঠানের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নিজের জিহ্বাকে সতেজ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর আলোচনা করার জন্য আপনারা অবগত রয়েছেন, আপনারা দেখেই থাকেন প্রতিটি পর্বে আমরা নূর হোসেন মুজাদ্দিদি ভাইকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ জানিয়ে থাকি, তিনি এসে আমাদের সাথে কিছু আলোচনা করেন নাকি দাওয়াত সম্বলিত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম সাহাবায়ে কিরামের জীবনী এবং ঘটনাগুলি আমাদেরকে শ্রবণ করেন। আজকেও জানবো যে নূর হোসেন ভাই আজকে কোন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আমাদের সামনে তুলে ধরবেন, এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নূর হোসেন ভাই আজকে কোন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ কোন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নিয়ে, নাকি দাওয়াতের দিক নিয়ে আমরা আলোচনা করব?
জি, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ গত পর্বে নবী আম্বিয়া আলাইহিসসালামের নেকি দাওয়াতের আলোচনার পর খোলাফায়ে রাশিদিনের আমিরুল মুমিনের সর্বপ্রথম যিনি খলিফা ছিলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাওয়াতের বিষয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে আমরা ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাওয়াতের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী, অর্থাৎ তার যে নেকি দাওয়াতের দিকগুলো ছিল এই বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আশা করি আজকেও আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিক্ষণীয় মাদানী ফুল পাব, যদি আমরা এগুলো নিজের অন্তরে গেঁথে নিই ইনশাআল্লাহ তাআলা নেকি দাওয়াতের জজবা আমাদের অন্তরে সৃষ্টি হবে, পাশাপাশি নেকি দাওয়াতের স্প্রে আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নেই, ভালো ভালো নিয়ত করে নেই ইনশাআল্লাহ আজ্জাবাজাল। নূর হোসেন ভাই, আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা, যে বিষয়টি নিয়ে প্রথমত আমরা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু শ্রবণ করবো, এরপরে নেকি দাওয়াতের কিছু বিষয় যদি আমাদের মাঝে তুলে ধরতেন।
জি স্যার ভাই, আমরা যদি দেখি হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ওনারা আপন আপন স্থানে সম্মানিত।
জি অবশ্যই,
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবি আল্লাহ রাসূলের কাছে প্রিয়জন ছিলেন
আলহামদুলিল্লাহ,
আর উম্মতের জন্য প্রত্যেক সাহাবি সাহাবি রাসূল আলাইহিম রিদওয়ান ইনারা আমাদের জন্য অনুকরণ প্রিয়। তো ইনাদেরকে যদি আমরা অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলার দয়ায় আমরা দুনিয়াতেও কল্যাণ অর্জন করতে পারবো, আখিরাতেও কল্যাণ অর্জন করতে পারবো।
হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে না যে আমার সাহাবীদের মধ্যে থেকে একজনকে অনুসরণ করো, হৃদয় অর্থাৎ
হৃদয়প্রাপ্ত হয়ে যাবে,
হৃদয়প্রাপ্ত হয়ে যাব।
বেশক, এটা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে সম্মানিত ফজিলতপূর্ণ সাহাবাই কেরাম হচ্ছেন যারা খোলাফায়ে রাশিদিন ছিলেন, তারা হচ্ছেন প্রথম ক্যাটাগরি সাহাবাই কেরাম এবং সম্মানিত। আর খোলাফায়ে রাশিদিনের মধ্যে আমরা জানি সর্বপ্রথম খোলাফায়ে রাশিদিন আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরেই যার অবস্থান তিনি হচ্ছেন সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু। সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর পরিচিতি যদি আমরা কিছুটা আলোচনা করি, ওনার পরিচিতিটা কিছুটা এরকম যে সাইয়েদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হচ্ছে আবু হাফস এবং ওনার উপাধি হচ্ছে ফারুকে আজম।
সুবহানাল্লাহ।
তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার এক বর্ণনা মতে পাওয়া যায় তিনি ইসলামের মধ্যে প্রথম যে 39 জন পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন,
39 জন লোক,
জি 39 জন লোক, তার পরেই হচ্ছে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান। অর্থাৎ তিনি 39 জন পরে ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেন,
40তম।
তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করা এটা মুসলমানদের জন্য অনেক বড় সফলতা ছিল আর অনেক বড় খুশির সংবাদ ছিল। আর যদি আমরা কিছুটা আলোচনা করি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ, ইসলামের ছায়াতলে আসার একটা ঘটনা যে রয়েছে ইতিহাসের মধ্যে, সেটা যদি আমরা শ্রবণ করি আলহামদুলিল্লাহ আমাদের অন্তর খুশি হয়ে যাবে। তো বর্ণনা এরকম রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 39তম যিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন 39তম ইসলাম ধর্ম গ্রহণকারী। তো এরপর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি ইসলামের মধ্যে আরেকজন পুরুষ, আরেকজন সিংহ, আরেকজন শের তুমি আমাকে দাও। তো দুইটা নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আর্জি জানান, আর এর প্রথম নামটাই ছিল ফারুকে আজম রাদিয়াল্লাহু
তাআলা।
তো এদিকে আল্লাহ রাসূল দোয়া করছেন যাতে করে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্মের মধ্যে চলে আসে, আর ওদিকে ইসলামের ছায়াতলে চলে আসার ওদিকে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইনি তৈরি হচ্ছেন ইসলামের আলোকে কিভাবে নিভিয়ে দেওয়া যায়।
আল্লাহ,
তিনি ঘর থেকে বের হয়েছেন একদিন, যেদিন আল্লাহ রাসূল দোয়া করছেন সেদিনই তিনি ঘর থেকে বের হয়েছেন যে আজকে আমি ইসলামের আলোকে নিভিয়ে দিব। তো পথিমধ্যে উনাকে এক লোক দাঁড় করিয়ে দিলেন যে আপনি কোথায় যাচ্ছেন, তিনি বললেন তার উদ্দেশ্যের কথা। তো তিনি ওই লোক হাস্যকর অবস্থায় বললেন যে আপনি তো আগে আপনার নিজের ঘরে তো যান, আপনার নিজের ঘরে তো দেখেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ঘরে কি হয়েছে। তখন ওই ব্যক্তি বলল আপনার যে বোন রয়েছে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। তো যখন এটা শ্রবণ করেছেন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাগান্বিত অবস্থায় তিনি তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তো তিনি তখন যখন বাড়ির সামনে উপস্থিত হলেন দেখলেন যে ঘরের ভিতর থেকে কোরআনের পাকের তেলাওয়াতের আওয়াজ আসছে।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। তো একে তো ইনি রাগান্বিত অবস্থায়, আবার ঘরের মধ্যে কোরআনের পাকের তেলাওয়াতের আওয়াজ, তো রাগান্বিত অবস্থায় ঘরের দরজাকে করাঘাত করলো এবং ঘরের মধ্যে প্রবেশ করলো এবং তিনি আর বোনকে তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ আর তুমি কি, আমি তোমার বিষয়ে কি জানতে পেরেছি। তখন তিনি আল্লাহ তাআলার তাওয়াক্কুলের মাধ্যমে, আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি সৎ সাহসের মাধ্যমে সবকিছু খুলে বলে দিলেন, হ্যাঁ আমি শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম ধর্ম রয়েছে আমি ইসলাম ধর্মে ধর্মিত হয়ে গেছি। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি তার বোনের উপর আঘাত করলেন, এমন আঘাত করলেন তিনি তার বোনের মাথাকে ফাটিয়ে দিলেন। তো এখানে দেখেন বিষয়টা কিরকম, যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু তখন ইসলামের ছায়াতলে আসেননি, তো এখানে ওনার নিজের বোনকে অত্যাচার সহ্য করতে হয়েছে। তো তো ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনাকে যখন আঘাত করা হলো তিনি তো প্রতিউত্তর বললেন যে আজকে যদি তুমি আমাকে খুন করে ফেলো, যদি আজকে তুমি আমাকে হত্যা করে ফেলো, আমি আমার নবীর ধর্মকে ছাড়তে পারবো না। বোনের এই স্পৃহা, বোনের এই উদ্দীপনা দেখে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তো তিনি বললেন যে আমিও দেখতে চাই যে এটা কোন ধর্ম যে ধর্মেতে তুমি এত দিওয়ানা হয়ে গিয়েছো,
যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সে দিওয়ানা হয়ে যায়,
সে দিওয়ানা হয়ে যায়, এত অত্যাচার করা সহ্য করার পর সে সেখান থেকে পিছুপা হয় না। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু আগ্রহ সাথে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি তেলাওয়াত করছিলে,
যখন
কি পড়ছিলে। তখন তিনি সূরা তোহা শুনিয়ে দিলেন, সূরা তোহা তেলাওয়াত করছিলেন, আল্লাহু আকবার। তো তেলাওয়াত শ্রবণ করে ওনার অন্তরের মধ্যে আরো আবেগ প্লুত হয়ে গেল, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষণ হতে লাগলো। তো তিনি বলতে লাগলেন আমাকে নিয়ে চলো শেষ পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো এদিকে ওনারা রওনা হলেন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, আর ওদিকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে নিয়ে। একে তো আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, একটা খুশি সকলের মধ্যে বিরাজ করছে। তো সেই মুহূর্তে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু হাতে তরবারি, সাথে আঘাতপ্রাপ্ত বোন নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজিরি হচ্ছে। তো সব সাহাবাই কেরাম দেখছে যে ফারুকে আজম রাগান্বিত অবস্থায় আসতেছেন, পরিস্থিতি অন্যরকম, তারা ভাবছেন কিছু একটা হয়ে যাবে আজকে। তো ওইদিকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও কিন্তু ইসলামের একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন, ইসলামের একজন অনেক বড় সাহসী নেতা ছিলেন, তো বীর ছিলেন। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, আজকে ফারুকে আজমের উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে তাকে আমরা ইস্তেকবাল করব, আর তার উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে তার তরবারি তাকে আমরা শেষ করে ফেলব। তো এদিকে ফারুকে আজম রাজাদান যখন প্রবেশ করলেন, আল্লাহ রাসূলের দরবারের সামনে গিয়ে বসে গেলেন, আর ফারুকে আজম রাজাদান গলার মধ্যে চাদর মোবারক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর মোবারক ধরে বললেন, হে ফারুক, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে না? আল্লাহ রাসূলের যখন এই নুরানি জবান দিয়ে কথা বের হয়ে গেল, তখন ফারুকে আজম রাজাদান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ধর্ম গ্রহণ করিয়ে দেন, আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন, আমিও মুসলমান হয়ে যাব।
সুবহানাল্লাহ।
তো এইভাবে করে ফারুকে আজম রাজাদান ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসলো। এরপরে যেটা এসেছে কিতাবের মধ্যে, যে নেকির দাওয়াতের যে বিষয়টা, সোহেল ভাই, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা শরীফ পড়ে ইসলামের ছায়াতলে চলে আসলো, তখন তিনি আল্লাহ রাসূলকে বলতে লাগলো, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীনে ইসলাম কি হক? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই দীন ইসলাম হক। এ রাসূলুল্লাহ, আপনি শেষ নবী, এটাও তো হক, অবশ্যই এটাও হক। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব না?
আমরা কেন গোপনে করছি?
কেন গোপনে করছি? আমরা কেন প্রকাশ্যে যাব না? তখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা এই উদ্দীপনা দেখে, সাহস দেখে, আল্লাহ রাসূলের হুকুমে তখন দুটি লাইন হয়ে গেল, একটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাইন, একটা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা লাইন। তারা প্রত্যেকে দুই লাইনের মধ্যে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে অবস্থান করলেন, হেরেম শরীফের দিকে রওনা হলেন, এবং হেরেম শরীফের সামনে গিয়ে তারা জামাত সহকারে নামাজ আদায় করলেন।
সুবহানাল্লাহ।
তো এই অবস্থায় ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা তখন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে গিয়ে তিনি নেকির দাওয়াত দিতে লাগলেন। তো কোরাইশবাসীরা তারা চিন্তা করছিলেন, হয়তো বা আজ ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু তারা আজকে আল্লাহ রাসূলকে শেষ করে ইসলামের আলোকে নিভিয়ে দিয়ে ফারুকে আজম আমাদেরকে সুসংবাদ দিবে, কিন্তু না, এটা পুরোটাই উল্টা হয়ে গিয়েছিল। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু সেদিন প্রত্যেকের ঘরে ঘরে আহ্বান জানিয়েছিলেন, যে আমি তো ইসলামের ছায়াতলে এসে নিয়েছি, আমি তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধামানকে ধরে নিয়েছি, তোমরাও চলে আসো ইসলামের ছায়াতলের মধ্যে। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ইনার খেদমত ইসলামের মধ্যে, এটা মানে ভাষায় প্রকাশ করে যাবে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ হচ্ছে যে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এর বিষয়ে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা যখনই কোনো ভালো মানুষের আলোচনা করবে তখন তোমরা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু আলোচনা করবে। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে যখন বসেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে তিনি দায়িত্ব পালন করেন। তেনার শাসন যে ব্যবস্থাপনা ছিল, এটা পুরো ইতিহাসের, পুরো বিশ্বের কাছে এটা ইতিহাস হিসেবে রয়েছে। তো যতগুলো রাষ্ট্র রয়েছে এনার জন্য আইডিয়াল, এটা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, যে একটা মুসলিম রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, অর্ধ জাহান পরিচালনা করে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু সেটা দৃষ্টান্ত
রেখে গিয়েছেন। অবশ্যই দর্শকবৃন্দ, আমরা যদি বুঝতে পারি বা একটু রিসার্চ করি তাহলে বুঝতে পারবো যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শান ও মর্যাদা কেমন ছিল, ইসলামের জন্য তিনি কি অবদান রেখেছেন, যার জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে দোয়া করেছেন যেন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসে। আর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন এই ইসলাম আর গোপন থাকলো না, বরঞ্চ ইসলাম প্রকাশ হয়ে গেল সবার মাঝে, প্রকাশ্যে সবাই ইবাদত করতে লাগলো, প্রকাশ্যে আজান দিতে লাগলো। তো আল্লাহ তাআলা আমাদেরকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই স্পৃহা উদ্দীপনা ছিল, যে তিনি নিজে এগিয়ে গেলেন, অগ্রসর হলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন যে রাসূলুল্লাহ, কেন আমরা গোপনে করছি, আমরা কেন প্রকাশ্যভাবে করবো না, এই স্পৃহা নিয়ে তিনি কি করলেন, দিনে ইসলামের পতাকা উড্ডয়মান করলেন, তিনি দিন ইসলামকে প্রচার প্রসার করতে লাগলেন। আমাদের এ থেকে শিখে নেওয়া উচিত। ইনশাআল্লাহ তাআলা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে কিছু সেগমেন্টও নিয়ে থাকি, এর মধ্যে একটা হচ্ছে মাদানী বাহার, আরেকটা হচ্ছে আজকের আমল। আমরা আজকে যে মাদানী বাহার শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা, এই সেগমেন্টের দিকে যাব। এরপর আমরা আলোচনা করার পর আবার আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে যার নাম আজকের আমল, ইনশাআল্লাহ তাআলা সেই আমল সম্পর্কে শ্রবণ করব। আসুন আজকে আমরা নেকির দাওয়াত সম্বলিত একটি ঘটনা আমরা শ্রবণ করব, যা মাদানী বাহার। আর এই ঘটনা আমরা অনেকেই জানি, আর এই ঘটনা থেকে নেকির দাওয়াত এর যজ্ঞ আমাদের আশা করি নিজেদের অন্তরে ইনশাআল্লাহ তাআলা বিদ্ধ হবে, নেকির দাওয়াত এর যজ্ঞ আমাদের অন্তরেও ইনশাআল্লাহ তাআলা জেগে উঠবে। গাসসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা, যে ঘটনা যে ডাকাত দল তারা তওবা করেছে, কত সুন্দর এক মাদানী বাহার। হযরত গাসসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলার সাথে ইলমে দ্বীন অর্জনের জন্য জিলান থেকে বাগদাদে যাচ্ছিলেন, তখন পথে ডাকাতেরা কাফেলাকে লুটে নিল। এক ডাকাত গাসসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাই ছোট ছিলেন, তার কাছে এসে জিজ্ঞাসা করলো যে তোমার নিকট কি আছে। গাছ পাক রহমতুল্লাহ তাআলা তিনি মিথ্যা বললেন না, তিনি মিথ্যার আশ্রয় না নিয়ে সত্য বললেন যে আমার কাছে 40টি দিনার রয়েছে। আর দর্শক বিন্দু অনেকে হয়তো আমরা জানি অবগত রয়েছি যে গাছ পাক রাজি আল্লাহ তাল্লাহ এর আম্মা যান তাকে 40টি দিনার দিয়েছিলেন এবং তার জামার আস্তিনে সেলাই করে দিয়েছিলেন। যদি কেউ চেক না করে তাহলে কেউ বুঝতে পারবে না যে তার কাছে 40টি দিনার রয়েছে, কিন্তু তিনি মিথ্যা বললেন না। কিন্তু আমাদের আজকে অবস্থা, আমরা অনেকে হারামেশা মিথ্যা বলে থাকি, কিন্তু গাছে পাক মিথ্যা বলেন না। যখন তিনি বললেন 40টি দিনার রয়েছে, ওই ডাকাত সে কি করলো, মনে করলো এই বাচ্চা এমনি বলছে, চলে গেলেন। আরেকজন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন কি আছে। এভাবে তিনজন যাওয়ার পরে সবাই গিয়ে তাদের ডাকাতের সর্দার যে রয়েছে তাকে বললো যে বাচ্চা বলছে তার কাছে 40টি দিনার রয়েছে। তখন ডাকাত এর সর্দার এসে বলল যে তুমি নাকি বলছো তোমার কাছে 40টি দিনার আছে। হ্যাঁ, তিনি 40টি দিনার বের করে দেখালেন। তখন ওই ডাকাতের সর্দার গাছে পাককে বলল যে তুমি তো মিথ্যা বললেও পারতে, তো তুমি মিথ্যা বললে তো আমরা তো চেক করতাম না। তখন বললেন যে আমার আম্মা বলে দিয়েছে যে আর যেখানে যাব যখনই যত পেরেশান হোক যাই হোক যেন মিথ্যা না বলি, সত্য কথা বলি। আর এই সত্য আমার মা আমাকে শিখিয়ে দিয়েছেন। এই ঘটনা, এই অবস্থা দেখে ডাকাতেরা তাদের হুশ ফিরে আসলো, তারা তাদের এই খারাপ কাজ থেকে তওবা করে নিল যে আজকে এই ছোট বাচ্চা তার মাইন্ড কি, আল্লাহ তাআলার ভয়, তার আম্মার যেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু আমি আল্লাহ তাআলার একজন বান্দা আমি কি করছি। তখন এই ডাকাতের সর্দার সে তওবা করে নিল, তওবা করে নিয়ে তার সাথে যারা রয়েছে তারাও তওবা করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো এই শিশুটি তার মায়ের সাথে কৃত ওয়াদাকে ভুলে যায়নি, আর আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলার সাথে যেই ওয়াদা করেছিলাম তার সাথে ওয়াদা করে আমি নাফরমানি করছি। সুতরাং তখনই ডাকাত সর্দার তার সাথীদেরকে নিয়ে তওবা করলো এবং কাফেলার লুণ্ঠিত মাল ফেরত দিয়ে দিল এবং তারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। দর্শকবৃন্দ, এ ছিল একটি ছোট ঘটনা, কিন্তু এই ঘটনার একটি মাদানী বাহারও আবার আমাদের জন্য শিক্ষাও। মাদানী বাহার
ভাই নেকি দাওয়াত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। জি জি জি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার যে তাকওয়া, ইনার যে উত্তম আখলাক, এই আখলাক দেখেন এখানে কিন্তু ইনাকে স্পেশালি করে আলাদা করে কোনো নেকির দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়নি,
প্রয়োজন হয়নি।
ইনি জাস্ট কি তাকওয়ার গুণে গুণান্বিত ছিলেন, উনার আম্মার আদেশকে পালন করেছেন, সত্য কথা, এটা হচ্ছে ইমানদারের পরিচয়, মুসলমানের পরিচয়। তিনি সেই গুণে গুণান্বিত ছিলেন এবং সেটাকে তিনি পালন করেছেন, আর সেটা বলার কারণে কি হয়ে গেল, পুরো কাবিলা,
পুরো কাবিলা, পুরো কাফেলা, যে যারা ডাকাত দল ছিল তারা তওবা করে আল্লাহ তাআলা ইবাদত শুরু করে দিল। তো আমরা যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ তাআলা যে হুকুম আহকাম এটাকে যেন আমরা ছেড়ে না দিই, মিথ্যা যেন আমরা না বলি, আমরা যেন সত্য কথা বলি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা এই সত্যের মধ্যে আমাদের কল্যাণ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা শুনছিলাম ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার জীবনী এবং তার নেকি দাওয়াতের দিকগুলো, তিনি কিভাবে কিভাবে নেকি দাওয়াত দিয়েছেন, তিনি নেকি দাওয়াতের কিছুটা দিক আমরা শুনেছি। ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে আরো কিছু দিক নিয়ে আলোচনা করব, যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন।
জি, আলহামদুলিল্লাহ, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনার যে খেলাফতের যে সময়কাল, এই পুরো খেলাফতের সময় যদি আমরা দেখি কিতাবের মধ্যে, তো দেখা যায় যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি প্রতিটা সময় ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন।
সুবহানাল্লাহ,
তিনি ইনার যে শাসন ব্যবস্থা যতটুকু পর্যন্ত বিস্তার ছিল তিনি সেটাকে খুব সতর্কতার সাথে, এটাও কিন্তু সলবে এটা নেকির দাওয়াত,
নেকির দাওয়াত অবশ্যই,
যে কুসংস্কারকে দূর করে দিয়ে, হ্যাঁ, যে যত ভুল প্রথা আছে সকল কিছুকে শেষ করে দিয়ে, নিঃশেষ করে দিয়ে।
সৎপথে আহ্বান বলতে আমরা তো ওইটাকে বুঝি যে যেই জিনিসটি ভালো ওইটা মানুষের কাছে তুলে
ধরা,
এটাই সৎপথের
আহ্বান। মাশাআল্লাহ, খুব সুন্দর আপনি মাদানী ফুল দিয়েছেন। তো হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার খেলাফতের সময় ইনি সবসময় সচেষ্ট ছিলেন যে নামাজের বিষয়, উনার আয়ত্তে যারাই ছিলেন, অধীনস্থ যারাই ছিলেন, কেউ যাতে নামাজ থেকে মাহরুম না হয়, আল্লাহ তাআলার বড় ইবাদত নামাজ, এই নামাজ থেকে যেন কেউ পিছু পা না হয়ে যায়। তো একটি ঘটনা এরকম যে উনারই সাহেবজাদা হযরত সাইয়েদনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তার পিতা মহোদয় হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে উঠে নামাজ আদায় করতেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তো এরপর যখন রাতের শেষ সময় চলে আসতো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তার পরিবারকে জাগিয়ে দিতেন যে উঠো, জাগ্রত হও, অতঃপর নামাজ পড়ো। এরপর তিনি সকলকে একটি আয়াতে মোবারকা তেলাওয়াত করে শুনিয়েতেন। তো এই আয়াতে মোবারকা কি রয়েছে সেটা সূরা তোহার মধ্যে 132 নম্বর আয়াত, যার অনুবাদ আমি বলছি। এবং আপন পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং নিজেও সেটার উপর অবিচল থাকো। আমি তোমার নিকট কোনো জীবিকা চাই না, আমি তোমাকে জীবিকা দেব এবং শুভ পরিণাম খোদা বিরুতার জন্য।
সুবহানাল্লাহ।
তো এখানে আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে, নিজের পরিবার বর্গকে নামাজের জন্য আদেশ দাও। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্যকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, দেখো এটা কিন্তু আমার হুকুম না তোমাদের জন্য, এটা আমার মালিকের হুকুম যে তোমাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আমার মালিক আমাকে হুকুম করে দিয়েছে। এখানটি কিন্তু আমাদের জন্য অনেক বড় মাদানী ফুল রয়েছে
সবাই,
যে আল্লাহ তাআলার যে হুকুম রয়েছে আমাদের জন্য, আমরা যারা ঘরের মধ্যে কর্তা রয়েছি, দায়িত্বশীল রয়েছি, আমরা যেভাবে আমাদের পরিবারের সদস্য অধীনস্থদের প্রতি আমরা প্রতিটা বিষয়ে খেয়াল রাখি যে কি কি প্রয়োজন রয়েছে, তাদের প্রয়োজন চাহিদাগুলো আমরা পূরণ করে থাকি, ঠিক তেমনিভাবে আমরা যাতে আমাদের সন্তান স্ত্রী যারাই রয়েছে আমাদের ঘরের মধ্যে, তাদের যে নামাজের যে বিষয় রয়েছে সেদিকে যাতে আমরা সচেষ্ট থাকি। প্রথম যে বিষয়টা কিন্তু ফজরের যে নামাজ, এখানে যদি আমি বলি একটু খোলাসা, যে আজকে কিন্তু একটা বড় সংখ্যক মুসলমান কিন্তু ফজরের নামাজ থেকে মাহরুম রয়েছে, যারা ফজরের নামাজে অনেক উদাসীন রয়েছে, নিজে নিজের ভাষায় নিজে বলে লজ্জাবোধ করে না যে আমি চার অক্ত নামাজ তো পড়ে নি, ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না। তো কত বড় দুর্ভাগ্যের কথা, যেখানে আল্লাহ তাআলার হুকুম রয়েছে যে ফজরের নামাজের জন্য আহ্বান করা। আরেকটি ঘটনা রয়েছে সোহেল ভাই, আমিরুল মুমিনীন সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু নামাজিদেরকে খবর নিতেন, যদি কোনো নামাজি মসজিদের মধ্যে অবস্থান না করতেন, হঠাৎ করে যদি না আসতো, তিনি রাদিয়াল্লাহু আনহু তার খোঁজ নেওয়ার জন্য চলে যেতেন। তো এখানেও কিন্তু নেকির দাওয়াতের বিষয়ে খুব সুন্দরভাবে একটি ঘটনা আমরা যদি মাশাআল্লাহ শ্রবণ করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমাদের অন্তরের মধ্যে আলহামদুলিল্লাহ এই উদ্দীপনা জাগবে যে আমরাও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের মধ্যে, আমরা যে মসজিদে নামাজ পড়ি, সেখানেও কিন্তু আমরা চাইলে এরকমভাবে নেকির দাওয়াত দিতে পারি যেভাবে আমাদের ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে হযরত সাইয়েদুনা সুলাইমান বিন আবু হাসমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেননি। তো একদিন না দেখার কারণে তিনি বাজারে তাশরিফ নিয়ে যান। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় সাইয়েদুনা সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর ছিল, তো তার মা হযরত শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তাশরিফ নিয়ে গেলেন। তিনার আম্মাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আমি আজকে সকালবেলায় ফজরের সময় আমি সুলাইমানকে দেখিনি। তো তিনি তার আম্মা প্রত্যুত্তর বলতে লাগলেন যে তার সন্তান রাতের বেলায় অধিক নফল নামাজ আদায় করেছেন, তো নফল নামাজ আদায় করার কারণে তিনার ঘুম চলে আসে, শেষ রাতে গিয়ে তার ঘুম চলে আসে আর তিনি জামাতে নামাজটা আদায় করতে পারেনি, তিনি ঘরের মধ্যে আদায় করেছেন। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিলেন, তিনি বললেন যে ফজরের নামাজ জামাতে আদায় করা এটা আমার নিকট সারা রাত কিয়াম করা থেকে উত্তম।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
কিয়াম করা অর্থাৎ হচ্ছে সারা রাত নফল নামাজ পড়া থেকে উত্তম। তো এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক বড় মাদানী ফোন, অনেক বড় শিক্ষা রয়েছে সোহেল ভাই। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু দেখেন একটা বিষয় হচ্ছে, উনি প্রথমত নিজের ঘরের বিষয় নিয়ে সচেষ্ট ছিলেন, নিজের পরিবার বর্গকে নিয়ে নামাজের জন্য তার গিফট করতেন। এরপর কি নিজে যে মসজিদে নামাজ পড়তেন, সেই মসজিদের মুসল্লি যদি সেখানে নামাজে উপস্থিত না হতেন, তাদের খোঁজ খবর নিতেন, কি অবস্থা, কি হালে, কেন নামাজে উপস্থিত হলো না। এটা শুধু ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু না, প্রত্যেক সাহাবীর একটা কর্ম ছিল, যখনই ইনারা ইনাদের সাথে কোনো ইসলামী ভাইকে না দেখতেন, কোনো সাহাবাই কেরামকে না দেখতেন, তিনারা খোঁজ নিয়ে যেতেন যে কি হলো ওই ভাইয়ের, তিনি কি অসুস্থতার মধ্যে রয়েছেন, কোনো পেরেশানির মধ্যে রয়েছেন, এটা কিন্তু সুন্নতে সাহাবা।
সুবহানাল্লাহ।
ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা থেকে আমরা এটাও জানি যে আমরা অনেক সময় দেখি যে আমরা সারা রাত ওয়াজ মাহফিলের মধ্যে, এটা সবার জন্য না, আমরা অনেক সময় শুনে থাকি, বলে থাকি যে সারা রাত আমরা ওয়াজ মাহফিল শুনি এবং রাতে সকালবেলা আমরা ফজর নামাজ জামাতে আদায় করি না, ফজর নামাজ অনেক তো দুর্ভাগ্য আছে, ফজর নামাজও পড়ে না। তো এখানে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু যেটা আমাদেরকে জানিয়েছেন, যেটা কি সারা রাত নফল নামাজ পড়া থেকে উত্তম কি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। তো কত বড় সৌভাগ্যের বিষয় যে জামাতে নামাজ আদায় করে।
আসলে যদি দেখি আমরা দাওয়াত ইসলাম কিন্তু এই কাজটি করে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের কিন্তু মাহফিল হয় বাহিরে, এমন না যে শুধু মাদানী চ্যানেলে প্রোগ্রাম হয়, বাইরেও মোবাইলে দাওয়াত ইসলামী যারা রয়েছে তারা বাইরে গিয়ে প্রোগ্রাম করেন। আর দাওয়াত ইসলামের একটা সিস্টেম এটা যে যত কম সময়ের মধ্যে করা যায় অর্থাৎ তাড়াতাড়ি, কেননা আমাদের আবার গিয়ে ফজর নামাজ আদায় করতে হবে, এই কারণে যত তাড়াতাড়ি আমরা এই প্রোগ্রাম শেষ করতে পারি সংক্ষিপ্ত আকারে রাখি, হয়তো 2 ঘন্টা, আড়াই ঘন্টা বা 3 ঘন্টা এরকম সময়ের জন্য রাখা হয়, তো আমরা এরকম করতে পারি। ইমনি দিন শিখবো, আলহামদুলিল্লাহ শেখা প্রয়োজন আছে, কিন্তু এখন ইলমে দিন শিখতে গিয়ে বা আমরা ওয়াজ নসিহত শুনতে গিয়ে বা অনর্থক কাজের মধ্যে লেগে গিয়ে যদি ফজরের নামাজ চলে যায়, তাহলে কি কেমনটা হয়?
বিষয়
সেটা না করে আমরা ফজরের নামাজ, অন্যান্য নামাজকে যেভাবে যেভাবে সাহাবায়ে কিরাম গুরুত্ব দিয়েছেন সেভাবে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত।
এখানে একটা বিষয় দেখেন, আমরা আলোচনা করছি যে জামাতের নামাজ ছুটে গিয়েছে, আর যেই দুর্ভাগারা সারা রাত গুনাহের মধ্যে চলে যায়, তাহলে সেই দুর্ভাগাদের কি হবে? সর্বশেষ একটি ঘটনা বলে শেষ করব যে কিতাবের মধ্যে এসেছে, একদিন ফজরের নামাজ এর মধ্যে যখন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু নামাজ সম্পূর্ণ করলেন, এক দুর্ভাগা অগ্নি উপাসক যার নাম ছিল আবুল উলু ফিরোজ, এই ব্যক্তি এসে, এই কাফির এসে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে ছুরি আঘাত করে ফেললেন, তিনিকে আক্রমণ করলেন, এবং এই আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তৃতীয় দিনের দিনে তিনি শাহাদাতের মর্যাদা অধিষ্ঠিত হয়। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু সুলবাই না বললেই নয় যে এই অবস্থায়ও উফাতের সময়ও তিনি নেকির দাওয়াত দিয়েছেন।
সুবহানাল্লাহ।
ঘটনাটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন খুব খারাপ অবস্থা, একেবারে মৃত্যুর সন্নিকটে, তিনি খুব যন্ত্রণা সহ্য করছিলেন, তো এক ব্যক্তি এসে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সুসংবাদ, কেননা আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, আপনি তো একে তো খোলাফায়ে রাশিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত, আশারায়ে মুবাশশারা রয়েছেন, এরপর কি আপনি শহীদের মর্যাদা অধিষ্ঠিত হয়েছেন? তো তিনি একে প্রশংসা করে বলতে লাগলো। এভাবে যখন ওই ব্যক্তি চলে যেতে লাগলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তাকে নেকির দাওয়াত দিলেন। কিভাবে? যে আপনি ওই ব্যক্তি যে চলে যাচ্ছিল তার যে জুব্বা ছিল, পাঞ্জাবি ছিল, সেটা চাদর ছিল, কাপড়টা কিছুটা মাটির সাথে লেগে গিয়েছিল, ময়লা সেই কাপড়ের মধ্যে লাগছিল, তো তখন তিনি বললেন, হে ভাতিজা, নিজের কাপড়কে উপরে তুলে নাও, এটা তোমার কাপড়কে বেশি পরিষ্কার রাখবে, আর এটা আল্লাহ তাআলার পছন্দ। তো এখানে দেখেন সাহাবী রাসূল, তিনি ওই সময় ছোট্ট একটি আমল, মৃত্যুসজ্জায় কষ্টের মধ্যে রয়েছেন, ওই সময়ে তার নিজের ভাতিজাকে, আরেকজন ব্যক্তিকে নেকি দাওয়া দিচ্ছে, ছোট্ট একটি বিষয়, এটা কিন্তু কোনো গুরুত্ব বিষয় না কিন্তু সোহেল ভাই, যে নিজের কাপড় ময়লা লাগছে মাটিতে, আস্তিনের মধ্যে ময়লা লাগছে, তো তিনি বলছেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ তাআলার পছন্দ, তিনিভাবে নেকির দাওয়াতকে দিতে লাগলেন। এরপর এটাও এসেছে কিতাবের মধ্যে যে আমিরুল মুমিনীন হযরত সাইয়েদুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন এতটা মৃত্যু যন্ত্রণায় ছিলেন, তখন তিনি জানতে চাইলেন যে যে নামাজের সময় কি রয়েছে, যে এখন কি নামাজের সময় রয়েছে, তিনি নামাজ আদায় করবে। তিনি একে তো দেখেন মৃত্যু যন্ত্রণায় ভুগছে,
মৃত্যু যন্ত্রণায় আছে,
তো ওই মুহূর্তে তিনি কি জানতে চাচ্ছেন নামাজের ওয়াক্ত কি রয়েছে, তিনি নামাজ করবেন। তো এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক বড় শিক্ষা,
আসলে অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে দর্শক বৃন্দ। আমাদের উচিত যে সাহাবায়ে কিরামের এমন জজবা, এমন স্প্রে দেখে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আমরা কি করছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যেহেতু সময় একটি নির্দিষ্ট সময় থাকে আমাদের অনুষ্ঠানের, তো শেষের দিকে যাব, এর পূর্বে আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্টের দিকে যাব। আজকের আমল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা নূর হোসেন ভাই থেকে শুনবো আজকের আমল কি, এই আমলটি আমরা ইনশাআল্লাহ তাআলা জেনে এরপর আমাদের অনুষ্ঠান এন্ডের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা।
জি শুনবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ গত দুই পর্বে আমরা কোরআনুল পাকের যে সূরা রয়েছে ফজিলতের বিষয়ে আলোচনা করছি, তো আজকে একটা বিষয় আমরা আলোচনা করবো। হাদিসে মোবারকা হযরত সাইয়েদনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছুই বাধা হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর কাল কিয়ামতের ময়দানে সর্বশেষ মৃত্যুকেও মৃত্যু করে ফেলা হবে, অর্থাৎ মৃত্যুকেও নিঃশেষ করে ফেলা হবে, অর্থাৎ আর কেউ মৃত্যুবরণ করবে না। অর্থাৎ এখানে পরিষ্কার যে যারাই ফরজ নামাজের পর ইখলাসের সাথে আয়াতুল কুরসি পাঠ করবে তাদেরকে জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমরা আলহামদুলিল্লাহ নিয়ত করে নিই আয়াতুল কুরসি, যারা পারি তারা প্রতিনিয়ত পাঠ করি ফরজ নামাজের পরে, এবং যারা পারি না তারা শিখে নি
শিখে নি ইনশাআল্লাহ তাআলা। আমরা আয়াতুল কুরসি পাঠ করব প্রত্যেক নামাজের পরে, আর রাতে ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি পাঠ করে নেব, তাহলে সকাল পর্যন্ত আমরা নিরাপদ থাকতে পারবো। আবার সকালে যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি, সন্ধ্যা পর্যন্ত আমরা নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আজকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি, বিশেষ করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাওয়াতের কিছু দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে সাহাবায়ে কিরাম আলহিম রিদওয়ান তাদের জীবনটা হচ্ছে নেকি দাওয়াতে ভরপুর। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি, আরও অনেক ঘটনা রয়েছে ইনশাআল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে যদি আমরা স্টাডি করি, অধ্যয়ন করি, জানতে পারবো অনেক কিছু। সেক্ষেত্রে কথা আমির আর এসনাদ আমাদ বারাকাতুল্লাহ আলী একটি রিসালার ছোট পুস্তিকা লিখেছেন ফারুক আজম রাজি আল্লাহ তালন কারামত। এই রিসালাটি আমরা অধ্যয়ন করি, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, মাকতাবুল মদিনা থেকে আমরা সংগ্রহ করি ইনশা আল্লাহ আজাবজল। আর যা যা সম্ভব রয়েছে দাওয়াত ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এখানে আমরা লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আমরা এই কিতাব এবং রিসালাটি ডাউনলোড করে পড়তে পারবো ইনশা আল্লাহ তালা। তো পরবর্তী পর্বে আরও কোনো সাহাবি রাজি আল্লাহ তালানুর জীবনী, তার নেকি দাওয়াত এর দিক আমরা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ তালা। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন মাদানী চ্যানেল বাংলার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া